بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ. قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ. وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ: مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن سهل بن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه ওয়ামা বাইনা রিজলাইহে আজমানলাহুল জান্না। রাওয়াহুল বুখারী মুসলিম। ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল: সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্না, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। ওয়া সুয়েলা আন আকসারে মা ইউদখিলুন নাসান নারা, فقال الفم والفرض. رواه الترمذي وابن ماجه باسناد صحيح. وعن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. رواه البخاري ومسلم. شبرت জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্যে হতে তিনটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে জুমার আলোচনার বিষয় জবান সংযতকরণ তথা বাকশক্তি নিয়ন্ত্রণ করা। ইসলামের দৃষ্টিতে বাকশক্তি নিয়ন্ত্রণের গুরুত্ব কতটুকু, জিহুবাকে সংযত রাখার প্রয়োজনীয়তা কতটুকু, উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল করিম এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। একটা মানুষকে সুন্দর করার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ বা যা প্রয়োজন তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের 30 পারায় একটি সূরা, সূরা আত-তিন, এই সূরায় উল্লেখ করছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত যত্ন এবং সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, পৃথিবীতে অন্য কোনো প্রাণী নেই যে এত সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোনো প্রাণীকে এত সুন্দর কাঠামোতে সৃষ্টি করেননি যা মানুষকে করেছেন। নাহলে লক্ষ্য করুন, সারা পৃথিবীতে যদি বর্তমানে 650 কোটি মানুষ বসবাস করে, তাহলে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও দুইটি মানুষ হুবহু একই রকম, পুরোটাই একই রকম খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় জামা সন্তান, যমজ ছেলে মেয়ে দেখতে একরকম মনে হয়, তারপরও তাদের মাঝে ভিন্নতা রয়েছে। যে ভিন্নতা দিয়ে পিতামাতা চিহ্নিত করতে পারে, এইটা অমুক আর ওইটা অমুক। স্বামী স্ত্রী চিহ্নিত করতে পারে, এটা আমার স্বামী আর ওটা ওর স্বামী। ঠিক যদি যমজ মেয়ে হয়, স্বামী চিনতে পারে, এটা আমার ওয়াইফ আর এটা আমার শালিকা বা আর কিছু। এই ভিন্নতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষকে যে সুন্দর কাঠামো দিয়েছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটি হচ্ছে বাচন ভঙ্গি তথা তার বাকশক্তি। মানুষ কথার মাধ্যমে নিজের ভাবের আদান প্রদান করতে পারে, তার চাহিদা প্রকাশ করতে পারে। সুন্দর পৃথিবীতে জীবন ধারণের জন্য যা প্রয়োজন সে গুছিয়ে নিতে পারে তার বাকশক্তি দিয়ে। এই বাকশক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাপযুক্তভাবে ব্যবহার করতে বলেছেন, অপব্যবহার থেকে নিষেধ করেছেন। দেখুন, আমরা অনেক সময় আমাদের জিহ্বাতে যে কথায় আসছে আমরা বলে ফেলি, আমরা বলে দেই, বিবেচনা করি না, বিশ্লেষণ করি না, ভেবেও দেখি না এই কথাটুকু কতটুকু গুরুত্বপূর্ণ। যে আমি কথাটা বলছি এটা ইসলামের মানদণ্ডে যৌক্তিক না অযৌক্তিক আমরা বিশ্লেষণ করি না, আমরা বলে ফেলি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই বলুক না কেন তা সংরক্ষণের জন্য সদা তৎপর একজন প্রহরী প্রস্তুত রয়েছে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার রসনা দিয়ে, জিহ্বা দিয়ে, সেটি সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রহরী প্রস্তুত রয়েছে। আমরা যাই বলি না কেন, যদি ভালো কিছু বলি সেটাও তিনি সংরক্ষণ করছেন, যদি খারাপ কিছু বলি, মন্দ কিছু বলি, মনে করছি আমি পৃথিবীর সকলকে ফাঁকি দিয়েছি, কেউ দেখতে পাচ্ছে না আমি এই নির্জন গহীন অরণ্যে মাটির নিচে বা পানির নিচে বা একাকিত্বে যে কথাগুলো বলছি পৃথিবীর কেউ টের পাচ্ছে না, কেউ টের পাচ্ছে না এই ভাবতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত প্রহরী তিনি সেটিও সংরক্ষণ করছেন। আজকের আধুনিক প্রযুক্তির যুগে এটি তো অস্বাভাবিক কিছু নয়, এটি ভাবা খুবই সহজ। আজ থেকে 50 বছর আগে হয়তো বা আমাদের কাছে এটা কষ্ট হতো ভাবতে, যেটা কিভাবে সম্ভব। কিন্তু দেখুন, আধুনিক প্রযুক্তির যে রেকর্ড সিস্টেমগুলো এসেছে, সাউন্ড সিস্টেমগুলো এসেছে, তা কত সূক্ষ্মভাবে একটি কলমের দ্বারা বা একটি বোতামের দ্বারা বা মোবাইল কম্পিউটার, এগুলো তো আছেই, মানুষের ছবি সহ সবকিছু রেকর্ড করা যাচ্ছে। গহীন অরণ্যে কি ঘটছে, পানির তলদেশে কি ঘটছে, সবকিছু আমরা রেকর্ড করতে পারছি মানুষ হয়ে। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি রেকর্ড করতে পারেন না? এটা তো অস্বাভাবিক নয়, তার কাছে খুবই সহজ। তার সৃষ্টিজীব হয়ে যদি আমরা এত কিছু পারি, মঙ্গল গ্রহের জিনিসকে আমরা রেকর্ড করে পৃথিবীর মানুষকে দেখাতে পারি, তাহলে তিনি এর চেয়ে অনেক অনেক কিছু পারেন, যা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু সংরক্ষণ করছেন বলে আমাদেরকে সচেতন করিয়ে দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, যেন আমরা হিসেব করে কথা বলি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদিদা, এবং তোমরা এমন কথা বলো যেই কথাটি সঠিক, সুন্দর সুন্দর সঠিক কথা তোমরা বলো, ভুল কথা, বেঠিক কথা, অন্যায় কথা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করো না। তাহলে আমরা যে অন্যায় কথা, গালিগালাজ গুলো করছি, এগুলো আমরা অন্যায় করছি সৃষ্টিজীব হিসাবে, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা নিসা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, অকুলু কওলাম মারুফা, তোমরা নারীদের সাথে কথা বলো কওলাম মারুফা, ন্যায়সঙ্গত ভাবে, সুন্দর ভাবে, তাদের যেন আঘাত না লাগে সেইভাবে কথা বলো। আমরা আধুনিক এই যুগে প্রগতিশীল অনেক চিন্তার মানুষ বলে থাকি, ইসলাম নারীদের অধিকার দেয়নি। দেখুন, ইসলাম নারীদের কিভাবে অধিকার দিয়েছে। একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারীদের সাথে কথা বলো ন্যায়সঙ্গত ভাবে, তার হৃদয়ে আঘাত লাগবে, আঁচড় লাগবে, এইভাবে কথা বলবে না নারীদের কাছে, যেহেতু তারা তোমাদের অধীনস্থ, তাদের হৃদয়ে যেন কোনো আঘাত না পায় সেইভাবে তাদের সাথে কথা বলো। ইসলাম কথা বলার সময় নারীদের কাছে খুব সাবধানে, সতর্কতার সাথে, সুন্দরভাবে কথা বলার নির্দেশ দিয়েছে, এর নাম হচ্ছে ইসলাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইল 28 নম্বর আয়াতে বলছেন, অকুল্লাহুম কাউলাম মাইসুরা, এতিমদের সাথে, দুস্থদের সাথে, অসহায়দের সাথে, অনাথদের সাথে তোমরা কথা বলো কাউলাম মাইসুরা, একদম নম্রভাবে কথা বলো। তাদের হৃদয়ে যে একটা শূন্যতা রয়েছে, পিতৃহারার শূন্যতা রয়েছে, এই শূন্যতা যেন জাগ্রত না হয়। অভিভাবকের সুর ধরে এমনভাবে কথা বলো যেন তার মনে এই আকাঙ্ক্ষা, বাসনা, কষ্ট জাগ্রত না হয় যে আজকে আমার পিতা থাকলে আমাকে এইভাবে কেউ কথা বলতো না। এই শূন্যতা যেন জাগ্রত না হয় সেইভাবে কওলাম মাইসুরা, যত সহজভাবে, ঠান্ডাভাবে উপস্থাপন করা যায় এইভাবে একজন অনাথের কাছে তোমরা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। দেখুন, দাওয়াত দিতে হবে কিভাবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং হারুন আলাইহিস সালামকে বলছেন, অকুলা আলাহুম কাউলান লাইয়ানান, তোমরা ফেরাউনের কাছে যাও, কাউলান লাইয়ানান, এবং তোমরা তার সাথে কথা বলো লাইয়ানান, একদম সহজভাবে, একদম মার্জিত ভাবে কথা বলো, ঠান্ডা ভাবে কথা বলো, যেন সে উত্তেজিত না হয়। কেন? হতে পারে তোমাদের এই কথার মাধ্যমে সে আল্লাহকে স্মরণকারী, আও একসা, অথবা আল্লাহকে ভয়কারী হতে পারে এর বিনিময়ে। সূরা তোহা 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। একজন সন্তান হিসাবে পিতামাতার সাথে আমরা কি আচরণ করব, আমাদের বাচন ভঙ্গি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা বানী ইসরাইল 23 নম্বর আয়াতে, আহাদুহুমা ও তিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের একজনকে অথবা উভয়কে যে ব্যক্তি পাচ্ছে পাবে, সে যেন তাদের সাথে উ শব্দটি বলে না, বলে এমন কোন শব্দ উচ্চারণ না করে যে শব্দের কারণে পিতামাতা সন্তানের কথায় কষ্ট পেয়ে উহ শব্দ উচ্চারণ করবে, আহ শব্দ উচ্চারণ করবে, কষ্টকর কোন শব্দ বের করবে, এইভাবে পিতামাতার সাথে কথা বলো না, বরং কাউলান কারীমা সম্মান দিয়ে তাদেরকে কথা বলো। তাদের সম্মানে আঘাত লাগে এইরকম কোন কথা সন্তান যেন পিতামাতার কাছে না বলে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কিন্তু আফসোস, আজকে দেখুন বর্তমান এই পৃথিবীতে যখন আমরা শিক্ষার চরম শিখরে উন্নীত হয়েছি, শিক্ষার হার আমাদের অনেক অনেক বেড়ে গিয়েছে, সেই সময় একজন সন্তান হচ্ছে পিতার ঘাতক, একজন সন্তান হচ্ছে মায়ের ঘাতক, যা আমরা প্রতিনিয়ত জাতীয় দৈনিকগুলোতে লক্ষ্য করে দেখতে পারি। কেন, আমাদের দেশে কয়েকদিন আগে ঘটে গেল নাকি সামান্য একটি হোন্ডার মডেল চেঞ্জ করা নিয়ে নিজ সন্তান জন্মদাতা পিতাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে পারলো চোখের সামনে। তাহলে আমরা কি শিখলাম, আমরা জাতিকে কোন শিক্ষা উপহার দিচ্ছি? দেখুন আমাদের এদেশে সামান্য একটা ছাগল বিক্রিকে কেন্দ্র করে যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, ওই সন্তান একটা ছাগল বিক্রি, কয় হাজার টাকা দাম হতে পারে একটি ছাগলের, এই ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে চোখের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো একজন মাকে, এই 2016 সালে সবার এত উপস্থিতি। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পিতামাতার সাথে বলছেন কাউলান কারীমা, তাদের সম্মানে বিন্দুমাত্র আঁচল যেন না লাগে কথাবার্তায়, সেখানে আমরা আচরণ করছি সরাসরি তার ঘাতক হয়ে দাঁড়াচ্ছি। তাহলে আমরা কোন পর্যায়ে উপস্থিত হয়েছি? সামান্য জমি জামাকে কেন্দ্র করে পিতার বুকের উপরে চড়ে 2 ভাই জবে করে দিল পিতাকে, এ আমাদের বাংলাদেশে? অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তাহলে আমরা কোন পর্যায়ে অবস্থান করছি? আমাদের কথাবার্তা তো বহু দূরের কথা, আমাদের আচরণ আমরা হত্যা বা ঘাতকের পর্যায়ে দাঁড়িয়েছি পিতামাতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জবান সংযত রেখে পিতামাতার সাথে কথা বলতে বললেন। দেখুন কাল কিয়ামতের মাঠের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, আল ইয়াউমা নাখতিমু কাল কিয়ামতের মাঠে আলা আফওয়াহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুখ জবানকে মানুষের মুখমণ্ডলকে লাগিয়ে দিবেন, জোড়া লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, যে জবা মুখ দিয়ে আজকে কথা বলছি এই মুখ জোড়া লাগিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। নাতাকাল্লামু এরপরে নাতাকাল্লামুনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে তারা কথা বলবে, আলা আইদিহিম তাদের হাত দ্বারা জোড়া লাগিয়ে দেবো মুখ, হাত কথা বলবে কাল কিয়ামতের মাঠে, তাশহাদু আরজুলুহুম এবং তাদের পা সাক্ষ্য দিবে, বেমা কানু ইয়াকসিবুন যে কৃতকর্ম সম্পাদন করেছে সেগুলোর বিষয়ে। আজকে পিতার আমরা ঘাতক, আজকে মাতার আমরা ঘাতক, কাল কিয়ামতের মাঠে আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত সাক্ষ্য দিবে কিভাবে হত্যা করেছি, পা সাক্ষ্য দিবে কিভাবে আমরা হত্যার স্পটে পৌঁছেছি, এগুলো কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। বিধা আপনার আমার জবানকে সংযত রাখা অতীব প্রয়োজনীয় একটি বিষয়, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা নূর 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম কাল কিয়ামতের দিনে মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে, আলসিনাতুহুম তাদের জিহ্বা। আজকে যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি এই জিহ্বা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে কাল কিয়ামতের মাঠে, সাক্ষ্য দিবে আইদিহিম তাদের হস্তদয়, সাক্ষ্য দিবে আরজুলুহুম তাদের পা, বেমা কানু ইয়ামালুন যা তারা এই পৃথিবীতে ঘটিয়েছে এগুলো বিষয়ে। কাল কিয়ামতের মাঠে আমাদের মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না, জিহ্বা সাক্ষ্য দিবে এই জিহ্বা দিয়ে আমরা কি অন্যায় কথা বলেছি, মানুষের হাত দয় সাক্ষ্য দিবে হাতের মাধ্যমে কি অন্যায় করেছি, পা সাক্ষ্য দিবে পায়ের মাধ্যমে কি পাপ সংগঠিত করেছি, কি অন্যায় করেছি, এগুলো কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে যে অঙ্গগুলো আমি যত্ন সহকারে প্রতিপালন করছি সেই অঙ্গগুলোই কাল কিয়ামতের মাঠে আমার বিপক্ষে অবস্থান নেবে, বাঁচার কোনো সুযোগ থাকবে না, বাঁচার কোনো রাস্তা আপনার আমার থাকবে না। কারণ আমার দেহ থেকে আমার জিহ্বা বিচ্ছিন্ন নয়, আমি যেখানেই যে পাপ করি জিহ্বা তার সাক্ষী রয়েছে, আমার হাত তার সাক্ষী রয়েছে, আমার পা তার সাক্ষী রয়েছে। এগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্টভাবে সবকিছু বলে দেবে, সেই দিন বাঁচার পথ কোথায় যদি ওগুলো নিয়ন্ত্রণ করতে না পারি। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আচরণে কথাবার্তায় চলাফেরায় উঠা বসায় কোনোভাবেই প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এরপর বলছেন ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ওই ব্যক্তি যেন তার মেহমানের সাথে আচরণে ত্রুটি না করে, মেহমানকে কষ্ট না দেয়। এরপর বলছেন ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ওই ব্যক্তি যেন কথা বলার সময় কল্যাণকর কথা বলে নচেত চুপ থাকে, কথা বললে যা কল্যাণকর মঙ্গলজনক সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করবে, না হলে চুপ থাকবে। যে হাদিসটি সহি বুখারীর মধ্যে এসেছে, সহি বুখারীর 6018 নম্বর হাদিস, সহি মুসলিমের মধ্যে এসেছে 183 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুসলিম হিসাবে আমাদের করণীয় আমরা মুখ দিয়ে যে কথা উচ্চারণ করব, জিহ্বা দিয়ে যে কথা বলবো সেই কথা হতে হবে কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর। আমার কথার মাধ্যমে, আমার আলোচনার মাধ্যমে দেশ, জাতি, ব্যক্তি, পরিবার, সমাজ কারো যেন ক্ষতি না হয়, যেই স্তরে যেই রয়েছে। যদি কোনো পর্যায়ে কারো ক্ষতি হয় আমার কথা দিয়ে, কাল কেয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই বাঁচার যদি আমার কথার মাধ্যমে কারো কোনো ক্ষতি হয়। যদি কল্যাণ কথা আমার বলার না থাকে, সুযোগ না থাকে, তাহলে ইসলামের নীতি হলো চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে। সমাজ, দেশ, জাতি, ব্যক্তি, পরিবার কারো ক্ষতি হবে এই কথা বলা যাবে না, হয় বললে কল্যাণকর নতুবা চুপ থাকা। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে সেভাগে সেভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজটির কারণে অধিক সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে? কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে যারা জান্নাতি হওয়ার সুযোগ পাবেন, এই জান্নাতি ব্যক্তিদের জান্নাতে যাওয়ার মৌলিক কারণ কোনগুলো, কোন কাজের বিনিময়ে এরা বেশি বেশি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, প্রথমটি হচ্ছে আল্লাহ ভীতি, মানুষ যাই করবে সেটি শুধুমাত্র আল্লাহর ভয়েই করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তার ইবাদত বন্দেগী সব কিছু হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ভীতি তাকে জান্নাতে নিয়ে যাবে বেশি বেশিভাবে। দ্বিতীয়ত হুসনুল খুল, উত্তম চরিত্র তথা সদাচরণ, কথাবার্তায় সব কিছুতে সদাচরণ প্রকাশ পায়, এগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আবু হুরায়রা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আনাকসারে মা ইউদখিলুন নাস আল নার, তাহলে এবার বলুন কোন কাজের কারণে আমাদেরকে বেশিরভাগ জাহান্নামে যেতে হবে? যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, তাদের অপরাধটা কি, কোন অপরাধের কারণে অধিক সংখ্যক মানুষ জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুইটি কথা উচ্চারণ করলেন, দুইটি শব্দ উচ্চারণ করলেন যে মানুষকে অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে আল ফাম ওয়াল ফরজ, একটি হচ্ছে মুখ জিহুবা, তার কথা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর দ্বিতীয়টি বলেন অল ফরদ, লজ্জাস্থান, তার লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2004 নম্বর হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, যারা জাহান্নামে যাবে, অধিক সংখ্যক মানুষ জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে তার কথা এবং তার লজ্জাস্থান। তার কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তার বাচন ভঙ্গি তাকে জাহান্নামে নিয়ে যাবে, লজ্জাস্থান তাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আমরা আমাদের কথাকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি আমরা আমাদের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটি হবে আপনার আমার জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে আরো স্পষ্ট করে দিয়েছেন। আন সালি ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালি ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদ মান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য রেখে, উম্মতে মুহাম্মাদকে লক্ষ্য রেখে বলছেন, মাইয়াদ মান লি মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যস্থিত যে বস্তু রয়েছে, দুই মাড়ির মধ্যে যে জিনিসটি রয়েছে তথা জিহুবা, এই জিহুবার যদি কেউ জামিনদার হতে পারো, এই জিহুবাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, এই জিহুবাকে যদি সংযত রাখতে পারো যে আমি কল্যাণ ছাড়া অকল্যাণকর কোনো কথা বলবো না, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের নিয়ন্ত্রণ যদি কেউ নিতে পারো, কেউ যদি এই গ্যারান্টি দিতে পারো আমার জবান এবং আমার লজ্জাস্থান কল্যাণ ছাড়া, বৈধ স্থান ছাড়া অবৈধ স্থানে ব্যবহার হবে না, ব্যবহৃত হবে না, আদমান লাহুল জান্নাহ, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামিনদার হলাম, যে কোনো মূল্যে আমি তাকে জান্নাতে নিয়ে গিয়ে ছাড়ব। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন যে দুই চোয়ালের মধ্যে জিহুবা আর দুই পায়ের মধ্যে লজ্জাস্থান, এই দুইটির জামিন হতে পারলে, এই দুইটিকে নিয়ন্ত্রণ করতে পারলে, যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু দেখুন বাস্তবতা, আমরা এই দুইটির নিয়ন্ত্রণ আজকে হারিয়ে ফেলেছি। যেমন আমাদের দুই চোয়ালের মধ্যস্থিত জিহুবার নিয়ন্ত্রণ আমাদের নেই, ঠিক একইভাবে আমাদের লজ্জাস্থানের নিয়ন্ত্রণ নেই। সেই 1500 বছর পূর্বের জাহিলি যুগকে আজকে আমরা ছাড়িয়ে যেতে চাচ্ছি নব্য জাহিলিয়াত দিয়ে। জাহিলি যুগের মানুষ, তাদেরকে কেন জাহেল বলা হতো? তারা কি শিক্ষিত ছিল না? তারা কি মূর্খ ছিল? তারা কি অশিক্ষিত ছিল? না, তৎকালীন সমাজে যাকে বলা হচ্ছে আবু জাহাল, জাহেলের পিতা, মূর্খের পিতা, মূলত সেই ব্যক্তি ছিল তৎকালীন সমাজে উন্নত শ্রেষ্ঠ শিক্ষিতদের মধ্যে একজন, তৎকালীন সমাজে গ্রহণযোগ্য শিক্ষিত ব্যক্তিদের একজন ছিল আবু জাহাল। সে হককে অস্বীকার করার কারণে, সঠিককে পাশ কাটিয়ে দেওয়ার কারণে, এড়িয়ে চলার কারণে তাকে বলা হয়েছে আবু জাহাল। আজকে আমরা শিক্ষিত, আমরা শিক্ষার উন্নত শিখরে আরোহণ করেছি, আজকেও যদি আমরা সত্যকে এড়িয়ে চলি, তাহলে 1500 বছর পূর্বের আবু জাহাল, আবুল হাকাম, জ্ঞানের জ্ঞানীর পিতা, যার উপাধি হলো আবু জাহাল, আর আমার মধ্যে তফাতটা কোথায়? দেখুন, তাদের যুগে ইতিহাস যা প্রমাণ করে যে একজন ব্যক্তি বিমাতাকে বিবাহ করত, একজন ব্যক্তি সৎ মায়ের সাথে ঘর করত, রাত যাপন করত। আর আজকে আমরা গত সপ্তাহের পত্রিকার একটি রিপোর্ট, যেটি বিস্মিত হতে হয় যে আমাদের দেশে মাত্র 21 মাসের একটু শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, এর চেয়ে বর্বর নোংরা কাজ আর কি হতে পারে বলুন তো দেখে। অথচ যে ব্যক্তি ধর্ষণ করেছে সেই ব্যক্তি পূর্ণ একটি যুবক, যার বয়স 18 বছর ক্রস করেছে।
তার বাবাও মুসলিম, সেও মুসলিম, শিশু কন্যাটিও মুসলিম, তাহলে বাবা হিসাবে সন্তানকে কি শিক্ষা দিলাম আজকে আমি? হাজার হাজার টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উন্নত শিক্ষা দিয়েছি, তাকে কলেজে পড়িয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই পর্যায়ের একটা ছেলে 21 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে, তাহলে আমি কি শিখালাম তাকে? অভাব কোথায় আমাদের, সমস্যা কোথায়? সমস্যা চিহ্নিত করে ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন। আমরা যে শিক্ষা অর্জন করছি সেই শিক্ষাতে নৈতিকতার অভাব রয়েছে, যেটি শুধু মুসলিম নয়, খোদ পার্শ্ববর্তী ইন্ডিয়ার শিক্ষিত জনরা পর্যন্ত বলছেন যে আসলে আমাদের নৈতিক শিক্ষার অভাব রয়েছে, যার কারণে এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বললেন, দুই পায়ের মধ্যস্থত বস্তুকে জামিনদার হলে আমি তার জামিনদার হব জান্নাতের। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো কত কঠোরভাবে উপস্থাপন করছেন, অথচ আমরা এই বিষয়গুলো আজকে ভুলতে বসেছি, আজকে এগুলোর আমরা নিয়ন্ত্রণ করতে সঠিকভাবে পারছি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস জালওয়াদহাইন আল্লাযী ইয়াতী হাওলায়ে বিওয়াদহিন ওয়া ইয়াতী হাওলায়ে বিওয়াদহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি, জালওয়াদহাইন, যার মুখ দুইটি, দুই মুখো মানুষ, দুই মুখ বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে সবচেয়ে নোংরা মানুষ। তার পরিচয় কি? আল্লাযী ইয়াতী হাওলায়ে বিওয়াদহিন, যেই লোকটি একজনের কাছে গিয়ে একরকম কথা বলে, ওয়ায়াতী হাওলায়ে বিওয়াদহিন, আরেকজনের কাছে ওই কথাটি অন্যভাবে উপস্থাপন করে, একজনের কথা আরেকজনকে লাগায়, ওর কথা এই ব্যক্তিকে এসে লাগায়, পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লাগিয়ে দেয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কথার মাধ্যমে। এই লোকটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জঘন্য নোংরা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2406 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের অবস্থানটি কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন, যে ব্যক্তির দুই মুখ বিশিষ্ট এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, এই শ্রেণীর মানুষকে, যারা মানুষের কথা আরেকজনকে গিয়ে লাগিয়ে দেয়, কাল কিয়ামতের মাঠে দুইটি আগুনের জিহ্বা দান করবেন, তার আগুনের জিহ্বা তার পুরো শরীর দগ্ধীভূত করবে, এই আগুনের জিহ্বা স্রেফ মানুষের কথা, এর কথা ওকে লাগানোর জন্য। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের এই কাজগুলো চলছে সমান হারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কিলা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, মাল গীবাত, গীবত কি জিনিস? আমরা যে গীবতের কথা জানি, যে গীবত ভয়ঙ্কর অপরাধ, তো গীবতটা কি ধরনের? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিকরুকা আখাকা বিমা ইকরাহ, তোমার ভাইয়ের এমন কোন কথা বলা যেইটি সে অপছন্দ করে, অপছন্দ করবে, যার সম্পর্কে বলছো সে কষ্ট পাবে, অপছন্দ করবে, এইরূপ কথা অন্যের কাছে বলাটি হচ্ছে গীবত। তখন আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা যদি সত্য হয়, আমি যে এই কথা বলছি, এই কথা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, এ আচরণ যদি তার মাঝে বিদ্যমান থাকে, তাহলেও কি গীবত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, এই কথা যদি তার মধ্যে থাকে, যে বিষয়ের আলোচনা করছো, এই কথা, এই আচরণ, এই সমস্যা তার মধ্যে থাকলেও গীবত, আর যদি না থাকে তাহলে বুহতান, তাহলেও অপরাধ, থাকলেও অপরাধ, না থাকলেও অপরাধ, এটি মানুষের সামনে প্রচার করতে পারবে না, তাকেই সংশোধনের জন্য বলতে পারো, তাকেই তুমি বলতে পারো, মানুষের সামনে বলতে পারো না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 6056 নম্বর হাদিস, দেখুন তাহলে গীবত কি জিনিস। আমরা যত্রতত্র আরেকজনের বদনাম করি, আরেকজনের পিছনে কথা বলি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে থাকলে ওটি গীবত হবে, যদি থাকে গীবত হবে, না থাকলে এটি অপবাদ হবে, বহুতান হবে। এর বাস্তবতা আরেকটি হাদিসে পাওয়া যায়, যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, 4875 নম্বর হাদিস আবু দাউদের। শেখ আলবানী হাদিসটি সহি বলছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কুলতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মিন সাফিয়াতা হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তানি কাসীরাতান, যখন সাফিয়া বিনতে হুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, এই সাফিয়া সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশংসা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী সাফিয়া তার প্রশংসা করছেন অপর স্ত্রী আয়েশার কাছে। সাফিয়ার প্রশংসা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে সতীন হচ্ছে, সতীন সম্পর্কে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, আজকে আপনি সাফিয়ার প্রশংসা করছেন আমার কাছে, অথচ আপনার জন্য এটি যথেষ্ট, সাফিয়া তো এই এই প্রকারের মেয়ে, এইরূপ আচরণের মেয়ে, তানি কাসিরাতান, তথা সে খাটো মেয়ে, বেটে মেয়ে, একটা বেটে মেয়ে, খাটো মেয়ে সম্পর্কে আপনার এত প্রশংসা আমার কাছে। যখন এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ কুলতে কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কালিমা বললে, এমন একটা বাক্য বললে, লাউ মুজেজাতি লাউ মুজেজাত বিহাল বাহর, তোমার এই কথাটা অথই সাগরে, পৃথিবীর সবচেয়ে বড় সাগরে যদি ফেলে দেওয়া হয়, তালা মাজেজাতহু, সাগরের পানি সম্পূর্ণ ঘোলাটে হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে, তোমার অপরাধটা এত বেশি। যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আয়েশা কি বলেছিলেন সাফিয়া সম্পর্কে, তেমন কিছুই বলেননি, শুধু বলেছিলেন আপনি তার প্রশংসা করছেন, সাফিয়া তো একটা খাটো মেয়ে, সাফিয়া তো একটা বেটে মেয়ে, তা আপনি এত প্রশংসা করছেন কেন, কথা ছিল ছিল এইটা। তাই বলছেন, তোমার এই কথা যদি অথই সাগরে ছুঁড়ে ফেলা হয়, পুরো সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাবে পানি, এত অপরাধ হয়েছে কথা। তাহলে আজকে একজন মুসলিম হয়ে আমরা আরেকজন মুসলিমের কত সমালোচনা করছি, একজন মুসলিম আরেকজন মুসলিমের অপর একজন ভাইয়ের কত গীবত করছি, যা এই কথার চেয়ে অনেক অনেক নোংরা, অনেক অনেক জঘন্য। তাহলে আমাদের অবস্থাটা কি হবে, আমাদের অবস্থান কোথায় যাবে? عن حذيفه رضي الله عنها قال 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 رسول الله صلى الله عليه وسلم حذيفه رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন لا يدخل الجنه ওই ব্যক্তি জান্নাতে যাবে না কততুন যে ব্যক্তি মানুষের গীবত করে মানুষের বদনাম করে খারাপ দিক নিয়ে মানুষের কাছে আলোচনা করে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হিসাবের পরে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। অফি রেওয়ায়াতিন অপর একটি বর্ণনা এসেছে, নাম্মাম চুগলখোর, যে ব্যক্তি একজনের কথা আরেকজনকে লাগায়, একজনের কথা অপরজনকে বাড়িয়ে বলে, সমস্যা সৃষ্টি করে, এই লোক কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5052 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমাদের মাঝে এই সমস্যাগুলো রয়ে গেছে। সহিহ মুসলিমের 1304 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন, এগুলো আমাদেরকে পরিহার করতে বলছেন, এসব গীবতগুলো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, চলতে চলতে পাশে একটি কবর পাওয়া গেল। রাসূলুল্লাহ বলছেন, এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে মাত্র দুইটি ছোট ছোট কারণে, যে কারণগুলো অনেক বড় নয়। সে দুইটি কারণের একটি কারণ হচ্ছে, পেশাব করত কিন্তু সতর্ক থাকত না, পেশাবে সতর্কতা অবলম্বন করত না, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের গীবত করত। এই দুইটি কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, আজাব দেওয়া হচ্ছে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 703 নম্বর হাদিস। দেখুন তাহলে গীবতের কারণে, পেশাব থেকে সতর্কতা না থাকার কারণে কবরে শাস্তি হয় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেলেন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের কিভাবে জীবন পরিচালনা করা উচিত প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নাজাতু, কি করলে আমরা নাজাত পাব, আমাদের মুক্তির পথ কি, আমরা আমাদের মুক্তি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুক্তি পেতে চাইলে, নাজাত পেতে চাইলে তিনটি বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে। প্রথম বিষয় হচ্ছে আমসিক আলাইকা লিসানাক, তোমাদের জিহ্বাকে সংযত রাখবে। জিহ্বা অপ্রয়োজনীয় অহেতুক কথা যেন তোমাদের জিহ্বা দিয়ে বের না হয়। জিহ্বাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, বাঁচতে চাইলে, মুক্তি পেতে চাইলে, নাজাত পেতে চাইলে। আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক, এরপরে বেশি বেশি বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বিনা কারণে বাড়ির বাহিরে অবস্থান করবে না। কারণ প্রয়োজন ছাড়া যখনই দোকানে কারো সাথে আড্ডা দিবে, হতে পারে কারো বদনাম করছ, যখনই বাড়ি বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে রয়েছ, বিভিন্ন অপরাধে তুমি জড়িয়ে পড়বে। প্রয়োজন ছাড়া তুমি বাইরে বাড়ির বাহিরে অবস্থান করবে না, প্রয়োজন হলে বাহিরে যাবে, নচেত বাড়িতে অবস্থান করবে। এরপরে তিন নম্বরে বলেছেন, অবকিয়ালা খতিয়াতিক, বেশি বেশি তোমার অপরাধের জন্য কাঁদবে, যতদূর সম্ভব চেষ্টা করবে নিজের অপরাধগুলো স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবে, অশ্রু ঝরাবে। এই কাজগুলো যদি খেয়াল করতে পারো তাহলে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, অন্যথায় পাবে না। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 1977 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুসলিমদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যারা ইসলাম গ্রহণ করেছ, মুখে ইসলাম গ্রহণ করেছ, হৃদয় থেকে এখনো ইসলামকে ভালোবাসতে পারোনি, ইসলামের সৌন্দর্য তোমাদের হৃদয়ে প্রভাব বিস্তার করতে পারেনি, তাদের সম্পর্কে বলছেন, লা তুউবুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কোনোভাবে কষ্ট দিবে না, আচরণে, কথাবার্তায়, চলাফেরায় কোনোভাবে এক মুসলিম আর এক মুসলিমকে কষ্ট দিবে না। লা তুউবুল মুসলিমিন ওয়ালা তুআইরহু, এবং তার নিন্দা করবে না, তার সমালোচনা করবে না। এরপরে বলছেন যে তার পিছনে দোষ খোঁজার জন্য লেগে যাবে না, তার দোষ ত্রুটি অন্বেষণ করবে না। এই তিনটি কাজ তোমরা খেয়াল রাখবে, তাকে কষ্ট দিবে না, তার পিছনে লাগবে না, তার ছিদ্র অন্বেষণ করবে না, দোষ ত্রুটি খুঁজবে না, এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি অপর মুসলিমের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে, দোষ অন্বেষণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোষ অন্বেষণকারী ব্যক্তির দোষ খুঁজতে থাকেন। যেই লোকটি আরেকজন মুসলিমের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়ায়, ওই লোকটির দোষ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খোঁজেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তির দোষ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খোঁজেন, ত্রুটি খোঁজেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেই ছাড়বেন, কেউ তাকে হেফাজত করতে পারবে না। অলাউফি জৌফে রাহলিহি, এমনকি সে তার বাহনের পেটে যে উট বা ঘোড়ায় চড়ে দোষ খুঁজছে, ওর পেটেও যদি প্রবেশ করে, লুকানোর চেষ্টা করে বাহনের পেটে ঢুকে, তবুও তার বাঁচার সুযোগ নেই, আল্লাহ তাকে অপদস্থ করেই ছাড়বেন, সে কোনোভাবে নিষ্কৃতি পাবে না। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটিকে শেখ আলবানী সহি বলে উল্লেখ করেছেন, তাহলে দেখুন, আমরা মানুষের দোষ ত্রুটি যদি খুঁজতে থাকি, মানুষের দোষ খুঁজে যদি প্রচার করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের দোষগুলো আল্লাহ প্রচার করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোষ খোঁজেন, তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে হিসাব করে এই পৃথিবীতে চলতে হবে, পৃথিবী সুন্দর রাখার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, অপরের ত্রুটি না খুঁজে তাকে সংশোধন করার জন্য, তাকে এগিয়ে নেওয়ার জন্য ভালো কথা বলতে হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। আনা আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুর দিয়ে হলেও, একটি খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। যেসব কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বেশি বেশি সাদকা করা, বেশি বেশি দান করা। দান সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ফাইন লাম তাজেদ, যদি দান করার মতো সাদকা করার মতো তোমার কাছে কিছুই না থাকে, কিছুই নেই যা দিয়ে তুমি সাদকা করবে, দান করবে, তাহলে ভাবে কালিমাতিন তৈয়বা, ভালো কথা মানুষকে বলো, এই ভালো কথাও তোমার জন্য সাদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, যদি দান সাদকা করার মতো কিছুই না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কথা, পবিত্র কথা, ভালো কথা মানুষকে বলতে বললেন, এই ভালো কথাও আমার মুক্তির একটি কারণ হতে পারে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 6023 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ও মাই ইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যদি কোনো ব্যক্তি অন্য একজন মানুষকে সৎ পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেয়, ভালো কথা বলে, তাহলে ওই লোকটি ভালো কাজ করে, সৎ কাজ করে যে নেকি পাবে, পরামর্শ দাতা অনুরূপী নেকি পাবে, সমান পরিমাণের নেকি পাবে। অমাইয়াসফা সাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে অসৎ, অকল্যাণকর, ক্ষতিকর কোনো পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে খারাপ কাজের দিকে, তাহলে খারাপ কাজ করে লোকটি যেই পাপই হবে, অনুরূপ পাপই হবে পরামর্শদাতা, পাপের কোনো কমবেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন। তাহলে দেখুন, আপনার আবার মুসলিম হয়ে উচিত মানুষকে পরামর্শ দিতে হবে সৎ, অসৎ পরামর্শ নয়। ক্ষতি হবে এইরকম কোনো কথা মানুষকে বলা যাবে না, তার কল্যাণ হবে এইরূপ কথা বলতে হবে। যদি কথা না জানা থাকে, ভালো পরামর্শ দেওয়ার সুযোগ না থাকে, প্রয়োজনে চুপ থাকতে হবে, হয় ভালো কথা বলতে হবে, নতুবা চুপ থাকতে হবে। বেশি বেশি দান সাদকা করতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে বেশি, বাহিরে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়গুলো বলছেন। জিহ্বাকে সংযত রাখতে হবে, বাঁচতে চাইলে, অন্যথায় বাঁচার সুযোগ নেই আমাদের। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ, পাপাচার, আর মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করা কুফুরি কাজ। একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না, অন্যায় কথা বলতে পারে না। যে হাদিসটি সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় যে বিষয়টা সবচেয়ে বেশি ভারী হবে, দাড়ি পাল্লাই মানুষের নেকি মাপার সময় সবচেয়ে যে বিষয়টার নেকি ভারী হবে, সেইটি হচ্ছে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। এই বিষয়টি কাল কিয়ামতের মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে বেশি ভারী হবে। এরপরে বলছেন, সবচেয়ে যে বিষয়টা খারাপ হবে, সবচেয়ে যে বিষয়টা মানুষকে নিন্দার মধ্যে ফেলে দিবে কাল কিয়ামতের মাঠে, সেই বিষয়টা হচ্ছে অশ্লীল কথাবার্তা, অশালীন কথাবার্তা, গালি মন্দ, এই বিষয়গুলো মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে কাল কিয়ামতের মাঠে। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2002 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের সম্পদ, রক্তপাত ঘটানো এবং সম্মানের হানি করা, এগুলো হারাম। একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত করতে পারে না, এটি হারাম। একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদের ক্ষতি করতে পারে না, এটি হারাম। একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের ইরজুহু, তার সম্মানে আঘাত লাগবে, সম্মানের ক্ষতি হবে, মর্যাদা নস্যাৎ হবে, এইরকম কোন আচরণ কথাবার্তা আরেকজন মুসলিম করতে পারে না, এটি শরীয়তে হারাম। যে হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম এগুলো থেকে আমাদেরকে বাঁচতে বললেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মানুষ এমন কিছু কথা বলে সে জানেই না যে আমি কি কথা বললাম, এই কথার মর্যাদায় এত বেশি আল্লাহ এত সন্তুষ্ট হন যে তাকে মর্যাদায় উন্নীত করেন কিয়ামতের মাঠে ওই কথার জন্য, অথচ জানেই না আমি কি কথা বলেছিলাম, ও খেয়ালই করেনি। আবার মানুষ এমন কিছু কথা বলে যে কথা ওই লোকটিকে এত নিচে নামিয়ে দেয় যে কথার কারণে মানুষটিকে জাহান্নামে যেতে হয়। অন্য একটি হাদিসে এসেছে, সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনা এসেছে, যে কথা তাকে জাহান্নামের এত নিচে নিক্ষেপ করে যে না জাহান্নামের প্রশস্ততা বা গভীরতা পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্তের দূরত্বের সমান, এত নিচে তাকে নামিয়ে দেয়। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে কথাগুলো বলবো, আমাদের যে বাচন ভঙ্গি, আমাদের যে জিহ্বা, এগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমরা কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে চাইলে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। নারী পুরুষ সবার জন্য একই বিধান, নারীদেরকেও যেভাবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে ঠিক পুরুষকেও একইভাবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নারী পুরুষ উভয়কে জিহ্বা সংযত রাখতে হবে, জিহ্বা নিয়ন্ত্রণে রাখতে হবে। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সাদিদু বিসুরাতে ইন্নামা সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু উন্দাল গাদাব। যে ব্যক্তি পরস্পর মুখোমুখি লড়াইয়ে হাতাহাতি যুদ্ধে বিজয় লাভ করে, এই লোকটি প্রকৃত পক্ষে বীর মুজাহিদ নয়। দুইজন ব্যক্তির যুদ্ধ হচ্ছে মুখোমুখি, হাতাহাতি। তো হাতাহাতি লড়াইয়ে শত্রুপক্ষকে যে ধরাশায়ী করতে পারে সে মূলত মুজাহিদ নয়, প্রকৃত যোদ্ধা নয়। প্রকৃত যোদ্ধা ওই ব্যক্তি, আমলেকো নাফসাহু ইন্দাল গাদাব, চূড়ান্ত রাগের মুহূর্তে, রাগের সবচেয়ে চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুজাহিদ। কারণ মানুষের রাগ চেপে গেলে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কি বলে আর কি করে সে হিসাব করতে পারে না। এই জন্য রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করাকে সর্বোচ্চ মুজাহিদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ তিরমিজির মধ্যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল বলুন তো আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারণ কি, সবচেয়ে ভয়ের বিষয় কোনটি আমার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাদা আল রাসূল বিলিসানে নাফসি, নিজের জিহ্বাটা টেনে ধরলেন, এরপর বলছেন, হাদা, তোমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে তোমার জিহ্বা। এই জিহ্বা তোমাকে কাল কিয়ামতের মাঠে ফাঁসিয়ে দিবে, কারণ তুমি তোমার পেটের জন্য কত হারাম খাদ্য খাবে এই জিহ্বা দিয়ে তুমি হিসাব করতে পারো না। একদিকে সুদ হারাম তুমি খাবে, ঘুষ হারাম তুমি খাবে, আত্মসাৎ করা সম্পদ তুমি খাবে অথচ শরীয়তে হারাম, অবৈধ ব্যবসা তুমি করবে অথচ শরীয়তে হারাম, অবৈধ উপার্জন করে তুমি খাবে, অন্যদিকে মানুষের গীবত করবে, গালিমন্দ করবে, মানুষকে অসৎ কাজে বলবে, গালি আলাপ করবে, এগুলো করবে, এগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বা তোমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ, এই জিহ্বাকে হেফাজত করো। তাই আসুন আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করি আমাদের বাঁচার জন্য, আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। হে আল্লাহ, তুমি আমাদের জিহ্বাকে সংযত করার, নিয়ন্ত্রণে রাখার শক্তি, সাহস এবং মানসিকতা দান করো। হে আল্লাহ, আমরা আমাদের জবান দিয়ে যদি অন্যায় কিছু বলে থাকি, করে থাকি, এর জন্য আমরা আজকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা আমাদের লজ্জাস্থানকে পরিপূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করি, আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা আমাদের লজ্জাস্থানের মাধ্যমে কোনো পাপ করে থাকলে আজকে বিনয়ের সাথে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের দেশের মুসলিম বিশ্বের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করার আমাদের তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি এই সমস্যাগুলো আমাদের মাঝ থেকে দূর করে দাও। সুন্দর একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।